আমাদের সঙ্গে প্যানেলে দুজন অতিথিও রয়েছেন এবং তারা একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হাফিজা খাতুন, আর আরেকজন হচ্ছেন পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর আয়নুন নিসাদ। তো ডক্টর আয়নুন নিসাদ, হাফিজা খাতুন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় করে যোগ দেওয়ার জন্য। আপনার লাইনে আছেন দুজনেই? আচ্ছা, ধন্যবাদ। তো তাহিদ, আমরা কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব?
আমরা একটু শুরু করতে চাই যে আসলে বাংলাদেশের কতটা বেশি ঝুঁকিতে রয়েছে ভূমিকম্প হলে, সেক্ষেত্রে আমি ছোট্ট একটু তথ্য দিয়ে দুজনের কাছে যাব। বাংলাদেশের অবস্থান মূলত ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা, এই তিনটি গতিশীল প্লেটের মাঝে, এবং তিনটি গতিশীল প্লেটের মাঝে থাকার কারণেই বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে এমনটা বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বলেছেন বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প
হচ্ছে,
এবং সেক্ষেত্রে আপা একটি পরিসংখ্যান হচ্ছে বাংলাদেশে, আমি এইটি পরিসংখ্যানের বিষয়টি আরো বিস্তারিত পরে নিশ্চয়ই আলোচনার সময় তুলে ধরব, সেক্ষেত্রে হচ্ছে 3,26,000 ভবনের উপর একটি সমীক্ষা করা হয়েছে শুধু ঢাকায়, এবং সেক্ষেত্রে তারা দেখেছেন যে 7 থেকে যদি 7.5 এই মাত্রা ভূমিকম্প হয় তাহলে প্রায় 72,000 ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
তার মানে এই মুহূর্তে আমরা ওই বহুতল বিশিষ্ট ভবনগুলোর কথাই উল্লেখ করছি।
জি, এটি একটি পরিসংখ্যান যে এই পরিমাণ ভবন যদি ধ্বংস হয়ে যায় কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটতে পারে, সেই বাস্তবতা আমরা একটু প্রথমেই অধ্যাপক হাফিজা খাতুন তার কাছে যাই। আপা, তিনি আসলে দুর্যোগ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমরা তার কাছ থেকেই জানতে চাই, যেমনটা আমরা বলছিলাম যে তিনটি গতিশীল প্লেটের মাঝে বাংলাদেশ রয়েছে, ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশের
বর্তমানে এই মানে অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি বাস্তবতা কিরকম?
জি,
ঝুঁকিটা তো তার লক্ষণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি এই গত কয়েকদিনে ব্যবধানে, কিন্তু ছোট ছোট ঝুঁকি আমরা দেখতে পেলাম,
জি,
তাই না? এবং ঝুঁকিতে আমরা আছি, এবং ঢাকা শহর আমাদের যে প্লেটের ইয়েতে, যেটা আপনারা যে বিভিন্ন ম্যাপে দেখতে পাবেন আমাদের দুর্যোগের ইয়েতে, ঢাকা আমাদের বাংলাদেশের পূর্ব সাইডটা, সিলেট অঞ্চলটা একটা বেল্টে, ঢাকার মাঝখানে, ঢাকাটা হচ্ছে তিনটা জোনে ভাগ করে ঢাকা মাঝখানে পড়েছে। কিন্তু পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার যে ঘনত্ব দিকটি দেখি, একেবারে ঝুঁকির সম্ভাবনা আছে এবং যেটা আমরা ইয়ে পাই আলামত অলরেডি দেখছি। এখন কথা হচ্ছে ভূমিকম্প হলে আমাদের কি অবস্থাটা হবে। এখন অবস্থাটা যেটা দাঁড়াচ্ছে, একটা ভূমিকম্প ঘটে যাওয়া এবং যেই জায়গায় ঘটছে সেখানকার ক্ষয়ক্ষতি কিরকম হবে। ক্ষয়ক্ষতির প্রথম জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, এবং জনসংখ্যার এই যে আমরা বলছি যে অলরেডি আলোচনা হলো যে আমাদের যে বড় বড় বিল্ডিং গুলোর যে একটা জরিপ করা হয়েছে এবং একটা সম্ভাবনার কথা বলা হয়েছে যে যদি সাতমাত্রা যদি ভূমিকম্প হয় তাহলে এত বৃহৎ 72,000 ভবন ভেঙে যাবে। 72,000 ভবন একটা শুধু হাই রাইজের কথা বলা হয়েছে, এখানে তো হাই রাইজ আছে, মিডিল আছে, লো আছে, মানে কত জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের রাস্তাঘাটের অবস্থা, আমাদের অন্যান্য স্থাপনার অবস্থা কি, তো কাজে সেই ক্ষেত্রে আমরা খুবই একটা আমি বলবো একটা ভালনারেবল কন্ডিশনের মধ্যে আছি, যেটা হলে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবে। এবং শুধু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া না, সেই ক্ষতি যে কোনো দুর্যোগ যখন হয় ঘটনা ঘটে তার একটা দুর্যোগ মোকাবেলার একটা ব্যবস্থা থাকে। আমরা দুর্যোগ মোকাবেলায় ভূমিকম্পের জন্য আমরা কতটুকু আছি সেটা একটা বিরাট প্রশ্ন।
আসলে এই ধরনের জি এই ধরনের বিরাট আকারে যদি কোনো বা মাঝারি আকারেও যদি কোনো দুর্যোগ ঘটে, ভূমিকম্পের কথাই বলছি, ঢাকা মহানগরী এমনভাবে তৈরি হচ্ছে এই সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ফলে আমরা দেখতে পেয়েছি যে এক একটি ভবনে বা এক একটি এলাকায় অগ্নিকাণ্ডের সময়ও কিন্তু দমকল বাহিনী সময় মতো সঠিকভাবে পৌঁছাতে পারেনি। সুতরাং সেখানে যদি বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে কতদূর কোথায় এগোতে পারবে? কারণ বাংলাদেশের মহানগরী ঢাকা রাজধানী শহরে যেভাবে রাজধানী শহরটি গড়ে উঠছে, যেভাবে বাড়িঘর তৈরি হচ্ছে তাহিদ, সেখানে দেখা যাচ্ছে যে কেউ 1 ইঞ্চি জমিও ছাড়ছেন না, যেটুকু রাস্তাঘাটের জন্য ছাড়া উচিত। আসলে আশেপাশে একটি বাড়ি তৈরি হলে যদি 12 ইঞ্চি জায়গা লাগে সেখানে হয়তো 8 ইঞ্চিতে বাড়ি তৈরি করতে হবে, 4 ইঞ্চি ছেড়ে দিতে হবে ফাঁকা রাখতে হবে, কিন্তু সেই প্রবণতা বাংলাদেশে মোটেও দেখা যাচ্ছে না কোনো ক্ষেত্রেই, রাজধানী শহরে তো নয়ই। রাস্তাগুলো ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে সংকীর্ণ হয়ে আসছে, অথচ বড় বড় বাড়িঘর উঠছে, সেখানে চলারই পথ থাকে না।
আপা, আমরা সবাই জানি যে সাভারে রানা প্লাজার সময় কি ঘটেছিল, এবং এটি এ কারণেই তুললাম যে একটি ভবনের উদ্ধার তৎপরতা চালাতে 7 দিন সময় লেগেছিল বাংলাদেশের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগের পরও। সেক্ষেত্রে যদি ঢাকায় 73,000 বা 72,000 ভবন ধসে পড়ে, যেটি একটি পরিসংখ্যান শুধু,
আমরা একটু প্রফেসর আনিনুর সাথে
তার কাছে যাব, এবং আপা সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু ফেসবুকে প্রচারিত হয়ে থাকে, অনেক দর্শক এরই মধ্যে প্রশ্ন করেছেন, তার মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি একটি প্রশ্ন করেছেন, বড় মাত্রা ভূমিকম্প মোকাবেলার মতো সক্ষমতা কি ঢাকার আছে? এই প্রশ্নটা নিয়ে আমরা আনিনুর সাথে
ঢাকার বা বাংলাদেশের, হ্যাঁ আমরা এই প্রশ্ন নিয়েই যাই ডক্টর আনিনুর সাথে।
আপনারা যেভাবে কথা বলছেন আমি বিমত পোষণ করতে চাই।
বেশ, অবশ্যই
অনর্থক ভয় দেখাবেন
না,
ভয়টা প্রচন্ড ভয়। আমাকে একটু বলতে দিন 2 মিনিট।
বলুন,
আপনি যে এই যে বিল্ডিং এর মধ্যে জায়গা নেই, এটা এক বিষয়, আগুন লাগলে কি হয় সেটা আরেক বিষয়। আসেন আমরা ভূমিকম্পের মধ্যে সীমাবদ্ধ থাকি।
বেশ,
প্রথমে যে কথাটা বলা হলো যে অস্ট্রেলিয়া থেকে যে প্লেটটা এসছে পৃথিবীতে অনেকগুলো প্লেট দ্বারা গঠিত পাথরের, এইগুলোতে যখন নড়াচড়া হয় এবং একটা প্লেটের অবস্থানটা হচ্ছে যে প্লেটের জোড়াটা যেখানে মায়ানমারের ভিতর দিয়ে ত্রিপুরার পাশ দিয়ে উত্তর পূর্ব ভারত হয়ে সোজা চীনে চলে গেছে, তার একটা ব্রাঞ্চ, এটাকে শিলং ফল্ট বলা হয়। আপনি ঠিক দেখবেন যে বাংলাদেশ ভারতের যে মেঘালয়ের সাথে বাংলাদেশের ম্যাপটা, এখানে মেঘালয়টা উঁচু আর ধপ করে বাংলাদেশটা নিচে নেমে এসছে, অর্থাৎ ভূমিকম্পের কারণে হত কয়েক লক্ষ বছর আগে এই অংশটা দেবে গিয়েছিল। এখন আমাদের এখানে আমরা যেটা দেখেছি, শ্রীমঙ্গলকে কেন্দ্র করে ভূমিকম্প হয়েছে, বগুড়াকে কেন্দ্র করে ভূমিকম্প হয়েছে। আমি যখন বহু বছর আগে বুয়েটের ছাত্র ছিলাম, তখন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা হলের পাশে বুয়েটের একটা ক্যাম্পাস ছিল, তখন ওখানে ওদের একটা চিমনি ছিল, তার ভাঙা অংশ আমি পড়ে থাকতে দেখেছি। আমি যখন স্কুলে পড়েছি তখন সিলেট শহরে কোনো পাকা দালান দেখি নাই, কারণ সেখানে প্রচুর ভূমিকম্প হয়েছে। আজকে ভূমিকম্প দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, তাহলে বিপদটা কোথায় আর কোথায় বিপদ নাই? আপনি শুরুতে বলেছেন যে উঁচু উঁচু দালান, ওই উঁচু উঁচু দালানগুলো নিরাপদ। আবার বলছি, উঁচু উঁচু দালানগুলো নিরাপদ কেন? কারণটা হচ্ছে গত 20-30 বছর ধরে বাংলাদেশে ভূমিকম্পের উপরে প্রচুর গবেষণা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ নিয়ে 3টা ডিপার্টমেন্ট কাজ করে, জিওলজিতে যারা কাজ করেন তাদের কাছে প্রচুর তথ্য আছে, বুয়েটে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা কাজ করেন, আমি যে সমস্ত প্রকল্পে বড় বড় প্রকল্পে জড়িত ছিলাম সবগুলোতেই আপগ্রেড ধরা আছে। আমাদের এখানে মোটামুটি 3টা জোন করা আছে, দক্ষিণ পশ্চিমাঞ্চল রিলেটিভলি নিরাপদ, আবার উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম বিপদ সংকুল। সেখানে কি ধরে ডিজাইন করতে হবে এটা বাংলাদেশের বিল্ডিং কোডে পরিষ্কার বলা আছে। এখন এই উঁচু দালানগুলো ডিজাইন করা হয় ভূমিকম্পকে ধরে নিয়ে, উঁচু দালান গুলো নিরাপদ বা কোন জায়গায় হ্যাভকটা কোথায় হবে, মারাত্মক বিপর্যয় কোথায় ঘটবে, সেটা হচ্ছে পুরো ঢাকায়, মোগল আমলের ঢাকা, ব্রিটিশ আমলের ঢাকা, সেখানে যে বিল্ডিং গুলো করা হয়েছিল এগুলোতে ভূমিকম্প ধরা নেই। দোতলা তিনতলা চারতলা যে বাড়িগুলো আছে, আর ইসলামপুর পাটুয়াটুলি কিংবা বংশাল কিংবা এই সমস্ত এলাকাতে যে বিল্ডিংটা হয়তো দোতলার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছিল, পরে এটার উপরে কেবাকারা চারতলা পাঁচতলা করে ফেলেছে, এইগুলো ভূমিকম্প হলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফায়ার ব্রিগেডের যাওয়ার সময় থাকবে না, উপায় থাকবে না, ধ্বংসস্তূপে পরিণত হবে এটা পুরনো ঢাকা। তাহলে কি করতে হবে এখন? নতুন যে সমস্ত বিল্ডিং প্রকৌশলীরা ডিজাইন করে এবং যারা প্রকৌশলীরা দায়িত্ব নিয়ে ডিজাইনের সই করে রাজকীয় অ্যাপ্রুভালের জন্য, সেই বিল্ডিং গুলো নিরাপদ। পুরনো গুলোতে আমরা এখন বলছি এগুলোকে রেট্রোফিটিং করা যেতে পারে, এগুলোর শক্তি বাড়ানো যেতে পারে, বিম কলাম সিস্টেম আনা যেতে পারে, বিমের উপরে জানালার উপরে একটা টানা লিন্টেল দেওয়া যেতে পারে, ফ্লোরের কাছে দেওয়া যেতে পারে, বাইরের থেকে কলাম করে ফ্রেম স্ট্রাকচার গড়ে তোলা যেতে পারে। এই লক্ষ্যে ডিজাইন হচ্ছে, সরকার উৎসাহ দিচ্ছেন পুরনো বাড়ি যেগুলো, আর যেগুলোকে মেরামত করা সম্ভব না, রেট্রোফিটিং সম্ভব না, সেগুলোকে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে। অর্থাৎ হাই রাইজ বিল্ডিং যেগুলো, সেগুলো যদি তারা ঠিকমতো ডিজাইন মেনে কাজ করে থাকে, যদি মালিক চুরি করে থাকেন সেখানে বলা, সেগুলো নিরাপদ। পুরনো ঢাকাতে হাজার হাজার তিহাত্তর হাজার না কত হাজার বললেন এগুলো অংশস্থিতে পরিণত হবে।
জি ডক্টর আয়ন নিশেদ, আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত এই বিষয়টি জানতে চাই, তারপর নিশ্চয়ই আমরা ভেঙে ভেঙে আরেকটু আলোচনায় যাব।
তবে তার আগে আমরা বলে দিই আমাদের শ্রোতা দর্শকদের যে আপনারা সরাসরি স্টুডিওতে টেলিফোন করতে পারেন 2026193062 এই টেলিফোনে আপনারা যদি ফোন করেন তাহলে সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ।
জি ডক্টর আইনুনশেদ, জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপির তথ্য মতে রাজধানী ঢাকার অর্ধেকের বেশি ভবনের বয়স 30 বছর এবং মোট ভবনের 40% ঝুঁকিপূর্ণ। আপনি বলছিলেন
উঁচু উঁচু, আপনাকে থামাচ্ছি,
জি প্লিজ প্লিজ।
ঢাকা একটা শহর না, যেটা 1000 বছরের পুরনো শহর, মোগলরা রাজধানী ডিক্লেয়ার করেছিল, তারপরে বুড়িগঙ্গার পারে মোগলদের শহর গড়ে ওঠে, তারপরে ব্রিটিশরা কিছুটা এক্সপ্যান্ড করে, এই এলাকাটা তো বিপদের মুখে আছে, সে কথা তো আমি বললাম। আর নতুন ঢাকা যেটা সম্প্রতি গত 10 বছরে ঢাকা হয়েছে সেটা নিরাপদ, হাইরাইজ বিল্ডিং কিন্তু গত 10 বছরে হয়েছে, হাইরাইজ বিল্ডিং গুলোর থেকে লোরাইজ বিল্ডিং গুলো এখন বেশি বিপদে আছে। আরেকটা জিনিস হচ্ছে ভূমিকম্প রিক্টার স্কেলে এটা ঠিক পরিমাপটা সঠিক নয়, ভূমিকম্পনটা কোথায় সৃষ্টি হচ্ছে এবং মাটির থেকে কত গভীরে। আপনার আমরা যেমন এখন বাংলাদেশের দামি অবকাঠামো যেগুলো, যেমন ধরুন পদ্মা সেতু, যমুনা সেতু, 8.2, 8.3, 8.5 ধরে আমরা ডিজাইন করেছি, অর্থাৎ একটা বড় ভূমিকম্পে এত দামি স্ট্রাকচার যাতে কোনো সময় কোনোভাবে
ক্ষতিগ্রস্ত না হয়।
পদ্মা ব্রিজের ডিজাইনের রিটার্ন পিরিয়ড হচ্ছে 475 বছরের এক্সট্রিম ইভেন্ট, কাজে পুরোনো যেগুলো সেগুলো তো ভয়ের ব্যাপার আছে। এখন আরেকটা কথা এখন বলি, এই যে ইউএনডিপি ডিফিড এদের ফান্ডিং এ আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটা বড় প্রজেক্ট ছিল, সিডিএমপি কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট। আপনি যদি কাইন্ডলি এর ওয়েবসাইটে ঢোকেন, ইজ এ ওয়েলথ অফ ইনফরমেশন, বাংলাদেশে প্রত্যেকটা ডিজাস্টারে কি করতে হবে তার জন্য কাগজে কলমে পুরো প্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিয়েছে। মনে রাখতে হবে বাংলাদেশ পৃথিবীর অল্প কয়েকটা দেশের মধ্যে একটা দেশ যাদের আলাদা মন্ত্রণালয় আছে, আলাদা ডিরেক্টরেট আছে, আলাদা টাস্ক ফোর্স আছে। এই ডিজাস্টার মন্ত্রণালয় একসময় ঢাকা শহরে 60,000 ভলেন্টিয়ার ট্রেন করেছে যে যদি ভূমিকম্পে বিল্ডিং ভেঙে পড়ে তখন তারা কিভাবে উদ্ধার কাজ চালাবে, সোজা কথা না,
60,000 ভলেন্টিয়ার
ট্রেন করেছেন। কারণ একটা তিনতলা বিল্ডিং যখন ভেঙে পড়বে তখন কিন্তু ডেবরি সরাতে হবে হাত দিয়ে, কারণ ভিতরে যে মানুষ আছে
দর্শকরাও জানবেন, কারণ সবাই এই পরপর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার ফলে এবং মাঝে মধ্যে ভূকম্পন যে অনুভূত হচ্ছে সেই কারণে একটু উদ্বিগ্ন। আমাদের টেলিফোনে একজন আছেন, নিয়মিত আমাদের ফোন করেন, দীপক চক্রবর্তী। হ্যালো,
আপু নমস্কার।
নমস্কার, আজকে আপনার বক্তব্য কি?
নমস্কার,
হ্যাঁ বলুন। নমস্কার,
জি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, যেমন আমাদের প্যানেল অতিথি শর্মাদের কিছুদিন আগে যে বললো যে ভূমিকম্প বিষয় নিয়ে মনে করেন যেমন যেগুলো মানে ফাটক ধরেছে ইতিমধ্যে, যেমন আমাদের পঞ্চগড়ের বিষয়টা বলেন, পঞ্চগড়ে এক দালান কোঠায় দেখবেন একতলা ভবনের সেই এমন একটা ফাটনের ব্যবস্থা ধরেছে, সেই অফিসে বসে এখনো কিন্তু সার মহোদয় ওখানে কাজ করতেছে। তাদেরকে আমি প্রশ্ন করছি যে আপনাদের ভূমিকম্প যদি হয়ে থাকে তাহলে আপনার ঝুঁকির মাঝখান থেকে আপনার এখানে বসে আছেন, এরকম তো ঢাকা শহরেও আরো বিভিন্ন জায়গাতে এরকম দালান কোঠা মানে ফাটল ব্যবস্থা আছে, তা কোনো ঝুঁকিপূর্ণ ভাবেই অফিসে গুলো আমাদের যে কাজ করে থাকে, এগুলো কি এই মানে পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা আমি এটা আর কি জানতে চাচ্ছি আর কি। নমস্কার।
নমস্কার
আপা, আমরা এই প্রশ্নটি
পঞ্চগড় অত্যন্ত ঝুঁকির মুখে আছে, রংপুর অত্যন্ত ঝুঁকির মুখে, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেটের জেলাগুলো, তারপরে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা, আমাদের এই জোন গুলো তৈরি করে ইন্টারনেটে দেয়া আছে কোন জোনে কি ধরনের প্রিকশনের মেজার নিতে হবে। পঞ্চগড় অবশ্যই অত্যন্ত বিপদের মুখে আছে। আর আমি কিন্তু একটা কথা বলেছি, আপনি রানা প্লাজা টেনে আনার কারণে কিন্তু আমি বলতে চেষ্টা করছি আপনার সাথে আমি বিবাদ পোষণ করছি, রানা প্লাজা ভূমিকম্পে হয়নি,
না হয়নি, কিন্তু সক্ষমতার বিষয়টি, সক্ষমতার বিষয়টি আমরা জানাচ্ছি,
যদি ভূমিকম্পে বাড়ি ভেঙে পড়ে 7 দিন কেন, 3 মাসে আপনি উদ্ধার কার্য শেষ করতে পারবেন না,
আমরা আসলে
সেখানে বিল্ডিং
তাদের উদ্ধারের ব্যবস্থা কি হতে পারে এবং আমরা সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো, কারণ বাংলাদেশে এই ধরনের যত প্রকল্প হয় সবকিছুর সঙ্গে মোটামুটি ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আপনি জড়িত থাকেন এবং এই কারণেই আমরা আসলে সক্ষমতার বিষয়টি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। তার আগে একটু হাফিজা খাতুনের কাছে যাই আপা। জি, আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যেমনটা আনুল ইশাদ বলছিলেন যে এই অঞ্চল রয়েছে ঝুঁকির মধ্যে, সেক্ষেত্রে আমরা যেটা জানি যে বাংলাদেশের দুটি দিকের ভূগঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে এবং একটি হচ্ছে উত্তর পূর্ব কোণে সিলেট অঞ্চলে, আরেকটি হচ্ছে পূর্ব চট্টগ্রাম ত্রিপুরা বেল্টে পাহাড়ি অঞ্চল, যেটি যেটি অঞ্চল ভিত্তিক ভাবে ডক্টর আনুল ইশাদ বলেছেন। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু দুর্যোগ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যে শক্তি জমা হয়েছিল ভূমিকম্পের সেটি এখন কি অবস্থায় রয়েছে?
হ্যাঁ, না না, সেটা সম্ভাবনা তো আছে এবং সেটা তো প্রেডিক্ট করা যাচ্ছে না কবে হবে, তাই না? আপনার একটা টাইম স্প্যান দেখেছেন, কাজে আমাদের তৈরি থাকতে হবে প্রতি মুহূর্তের জন্য, যে কোনো সময় ঘটতে পারে, কারণ শক্তি সঞ্চয় হচ্ছে আমরা জানি এবং অলরেডি আমি যেটা বলছি ছোট ছোট কিন্তু জানান দিচ্ছে, কাজেই আমরা যে কোনো সময় এটা হতে পারে বলে, যেটা প্রফেসর নিশাদ যেটা বললেন যে আমাদের যে প্রস্তুতিমূলক হিসাবে আমরা 7,000 ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়া হয়েছে অথবা প্রস্তুত, যেমন আমরা সিপিপির মতন আর কি কোস্টাল এলাকায় যেরকম করা হয়েছে আরবানের ঢাকা শহরকেই করার জন্য ভলান্টিয়ার। এখন আমার কথাটা হচ্ছে ভলান্টিয়ারের সাথে যখন ভলান্টিয়ার ট্রেনিং দেওয়া হয় সাথে সাথে যে ওখানে কিভাবে আমাদের যে উদ্ধার পরিকল্পনা অথবা রেস্কিউ এটা করার জন্য রেস্কিউ অপারেশনটা কিভাবে চলবে গভর্নমেন্ট এটা নিয়ে ভাবছেন, কিন্তু যেটা প্রফেসর নিশাদ বললেন যে পুরনো ঢাকা এটার কথাটা সাথে আমি একমত, কিন্তু এখানে আমি আরেকটা অ্যাড করতে চাই, নতুন ঢাকায় যেগুলো হচ্ছে আমরা ডিজাইন দেখছি এখন, যেমন আমরা আগুনের কথাটা বললেন, আমি যেটা বলতে চাচ্ছি অদৌ কি আমরা সেই ডিজাইন গুলো ঠিক মতো মানছি কিনা, আমরা সেটা করছি কিনা।
জি আপা, আমরা আসলে এই বিষয়টাই নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাব, যে কারণে আমরা ডক্টর আইনুল নিশাদের কাছে বারবার একটু ফিরে যাচ্ছি। আমাদের সঙ্গে টেলিফোনেও অনেক শ্রোতা রয়েছেন, তাদের একজনের প্রশ্ন নিয়ে আপনার আবার আপনার কাছে,
আমরা টেলিফোন লাইনে এই মুহূর্তে যিনি আছেন তার প্রশ্ন নিয়ে। হ্যালো, হ্যালো,
আমি মুকুল সর্দার বাকব খুলনা থেকে, আমাকে শুনছেন?
হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
আমি মুকুল সর্দার খুলনার বাকব থেকে বলছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমি আজকের আলোচকদের কাছে সবিনয়ে জানতে চাইব, আসলে বড় ধরনের কোন ভূমিকম্প যদি আঘাত হানে সেক্ষেত্রে আমাদের ঢাকার যে বিল্ডিং গুলো আছে সেখানে আসলে অবস্থাটা কেমন হবে?
একটু আগেই ডক্টর আনুল ইশাদ সে সম্পর্কে আলোচনা করেছে ভাই, আপনি বোধহয় শুনছিলেন।
আমি একটু একটু এর সঙ্গে আর যেটা একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে এখন এই পর্যায়ে এসে এই বিল্ডিং গুলো নিয়ে কি করা যেতে পারে বা নিরাপত্তার ক্ষেত্রটি কিভাবে তৈরি করা কি আদৌ সম্ভব বা কি করা যেতে পারে
সেটা নিয়ে আলোচনা চলছে এবং অধ্যাপক হাফিজা খাতুন কিন্তু এই প্রসঙ্গেই বলছিলেন।
আমি একটু বলতে চাই, আমি সাথে অ্যাড করতে চাই, আমাদের কতগুলো পলিসির ব্যাপারে আমাদের আরেকটু সজাগ হতে হবে এবং আমাদের গভর্নমেন্টের আন্তঃমন্ত্রণালয়ে কতগুলো ডিসিশনের ব্যাপার আছে। যেমন পুরনো ঢাকার বাড়িগুলো আমরা অলরেডি জানি যে এটা ঝুঁকিপূর্ণ এবং রাজু কিছু কিছু ঝুঁকিপূর্ণ বাড়ি আইডেন্টিফাই করেছেন, স্থাপনা বা বিল্ডিং। আবার আমরা হেরিটেজ রক্ষা করার জন্য আমাদের কালচারাল মিনিস্ট্রি থেকেও কিন্তু কতগুলাই বড় বাড়ি বা স্থাপনা আইডেন্টিফাই করা হয়েছে, এগুলো হেরিটেজ বিল্ডিং, এগুলাকে আমরা রক্ষা করতে হবে। এখন আমরা একদিকে বলছি রক্ষা করতে হবে, আরেকদিকে বলছি ভেঙে ফেলতে হবে, কিন্তু আমাদের তো করতে হবে, বিপদ ঘটে যাওয়ার পরে না করে আগে চিন্তা করতে হবে।
কাজে
এই যে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো এগিয়ে নেওয়ার জন্য ব্যবস্থাটা নেওয়া খুব জরুরি,
ভূমিকম্প যদিও হয় সামান্য টের পাবেন না, এত হালকা ভূমিকম্প হবে।
আচ্ছা,
এবং যেহেতু ওটা পাললিক শিলার এলাকা, রক নেই, অতএব অত্যন্ত নিরাপদ। ঢাকাটাকে জোনে ভাগ করা হয়েছে ইতিমধ্যে,
কোন জায়গাটা 7.2 কিংবা 7.3 হলে একেবারে গুড়িয়ে যাবে। আমি আগেই বলেছি রানা প্লাজা যদি 7 দিন লেগে থাকে, শাঁখারী বাজার, ইসলামপুর, পাটুয়াটুলি এই সমস্ত অঞ্চলে কিংবা নারিন্দা কিংবা এইসব মোগলটুলি এই সমস্ত অঞ্চলে যে কি হবে আমি চিন্তা করতে পারছি না।
জি, আমরা আমরা আসলে ওই বিষয়টি নিয়ে, ওই
বিষয়টা
একটা জি
সেটার জন্য আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যদি ভূমিকম্প হয়, ধরেন মাঝারি মাত্রার ভূমিকম্প হলো, তাহলে আমি কি করব? আমি এই সুযোগকে বলতে চাই যে তাড়াহুড়ো করবেন না, কারণ ভূমিকম্পন খুব বেশি হলে 30-40 সেকেন্ড থাকে, ওই 30 সেকেন্ড চুপচাপ আপনার ঘর বাড়িতে যদি বিম কলাম থেকে থাকে বিমের নিচে দাঁড়ান, সিঁড়ির ঘরে চলে যান, প্লাস্টার খসে পড়ার ভয় থাকলে টেবিলের নিচে চলে যান, খাটের নিচে চলে যান। আর বড় ভূমিকম্প হলে সেটা তো অন্য কথা, হালকা ভূমিকম্প আপনার প্লাস্টার খসে দেয়ালের পাশে যদি আলমারি থাকে সেটা থেকে সরে যান, যেটা পড়ে যেতে পারে। 40 সেকেন্ড 1 মিনিট পরে ধীর স্থির ভাবে বেরিয়ে উন্মুক্ত জায়গা যেখানে আছে। আমাদের গত 5 বছরে বাংলাদেশে ভূমিকম্পে যে কটা মৃত্যু হয়েছে সবকটাই হচ্ছে কম্পনের সময় হুড়মুড় করে নামতে গিয়ে পিছলে পড়ে সিঁড়ি থেকে কিংবা দরজার চৌকাঠে বাড়ি খেয়ে, ভূমিকম্প থেকেই হয়েছে কিন্তু ভূমিকম্পের কম্পনের জন্য না, সেখান থেকে তারা নিরাপদ জায়গায় যেতে চেষ্টা করেছিলেন। কাজেই প্রত্যেকেরই যদি একটা ট্রেনিং থাকে বাসাতে কোন জায়গাটা নিরাপদ, পুরনো ঢাকায় যেগুলো চুন সুরকির বাড়ি বিম কলাম সিস্টেম নেই সেগুলোর কথা আমি বলতে পারবো না, বাট খুলনার যে ভাইটি জানতে চেয়েছিলেন সেগুলো করা সম্ভব। বাট হাবিবা খাতুন খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, পুরনো যে সমস্ত হেরিটেজ যে সমস্ত বিল্ডিং গুলোকে আমরা বলছি সেগুলো কিন্তু স্ট্রাকচারালি খুব দুর্বল, সেগুলো ভেঙে পড়তে পারে।
আচ্ছা, আমরা আমাদের আরেকজন শ্রোতা আছে, তার টেলিফোনটা নিয়ে নিই কারণ আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, 5 মিনিট মতো আছে। হ্যালো,
জি
কে বলছেন ভাই?
জি আমি মাসুদুর রহমান বলছিলাম, মাফা বগুড়া থেকে।
আচ্ছা হ্যাঁ বলুন।
তো অনুষ্ঠানটা ভালো লাগছে এবং আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি বিষয়। তো আমি বলছি যে ঢাকাতে যে ভূমিকম্প এবং যে বিল্ডিং গুলো তৈরি করা হচ্ছে, তো সেগুলা আমার মনে হয় যেমন মালয়েশিয়াতে ঢাকার যে রাজধানীটা মানুষের রাজধানী যেমন বাইরে করা হয়েছে, ঢাকার রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ অফিস গুলো বাইরে স্থানান্তর করা এবং ঢাকার উপর চাপ কমানো, তো এই জিনিসটা করলে ঢাকাতে ভূমিকম্পর ঝুঁকিটা একটু কমতে
আপনি ধারণা করছেন। তো এইটা এই প্রশ্নটা নিয়ে অধ্যাপক হাফিজা খাতুন এবং ডক্টর আনু নিশাত দুজনের কাছেই যাব যে ঢাকার উপরে চাপ কমলে, হ্যাঁ বলুন আপনি বলুন।
এটা হচ্ছে চাপ কমানো না, বিল্ডিংটা যেটা গুলো বানানো হয়েছে ভূমিকম্পকে, ভূমিকম্প একটা কম্পন সৃষ্টি করে,
হ্যাঁ
আমরা এটার জন্য একটা হরাইজন্টাল লোড ধরি, এইটা ধরে যে সমস্ত বিল্ডিং আধুনিক কালে হয়েছে গত 10 বছরে হয়েছে সেগুলো নিরাপদ, এর আগের গুলোতে ভয় আছে। আর আমি যদি ঢাকার বিল্ডিং গুলো সরিয়ে বগুড়াতে নিয়ে যাই বিপদ বাড়বে, বগুড়ার বিপদের আশঙ্কা ঢাকার থেকে বেশি।
আপনি বলছিলেন যে গত 10 বছরে যেসব ভবন তৈরি করা হয়েছে সেগুলো ভূমিকম্পের জন্য অত ঝুঁকিপূর্ণ নয়, সেগুলো নিরাপদ, কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশের বাস্তবতা এমন যে সেখানে যারা সম্পদশালী যারা ভবন বানান তারা অর্থের জোরে অনেক কিছুই করেন এবং সবশেষ যে অগ্নিকাণ্ডের ঘটনা তখন তখনও আমরা দেখেছি যে
নিয়ম মাফিক তৈরি হয়,
জি রাজুক যতটা অনুমোদন দিয়েছিল তার চেয়ে বেশি ভবন দোতলা বেশি করা হয়েছে। সব মিলিয়ে আপনি যে বলছেন যে নিরাপদ উচ্চ যে ভবনগুলো রয়েছে সেটি কি আসলে খুব বেশি নিশ্চিত করে বলা যায়?
আমি অধ্যাপক হাফিজা খাতুনের কাছে যাচ্ছি, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মুহূর্তে খুব সংক্ষেপে বলুন যে ঢাকা মহানগরীর এই যে ভূমিকম্পের আশঙ্কা মুক্ত রাখার বিষয়ে কতটুকু মানে অর্জন হয়েছে এক্ষেত্রে, কিভাবে রক্ষা পেতে পারে? ভলান্টিয়ার তৈরি হচ্ছে,
আমাদের প্রস্তুতিটা আগাচ্ছে, সক্ষমতাটা আমি বলবো যে আমাদের এখনো ঠিক যতটুকু প্রয়োজন ওই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি নাই। আমি মনে করি চিন্তা শুরু হয়েছে, আমরা আগাচ্ছি, এটা আরো আগাতে হবে, এবং এটা নিয়ে যেরকম আপনারা এখন আজকে আলোচনা করছেন আমরা করছি, এরকম সচেতনতা বাড়ালে মানুষের মাঝে এটার একটা অ্যাওয়ারনেস তৈরি হলে মানুষ আলোচনা করবে এবং তার সম্বন্ধে চিন্তা করবে। যেমন আমরা একটা দুর্যোগ হলে পরবর্তী দুর্যোগের জন্য আমরা প্রস্তুতি করার কথা কিছুদিন ভাবি, তারপর আবার ভুলে যাই।
আমরা তো সবসময় ভাবি, একটি কথা আমরা যে আপনারা ভলান্টিয়ার তৈরি করছেন, শিক্ষা দিচ্ছেন, সবই কিছু, কিন্তু তাদের কাছে যে এই প্রস্তুতির জন্য এবং কার্যকর প্রস্তুতি গ্রহণ করে সেই রকম একটা বিপদের সময়ে কাজে লাগানোর জন্য তাদের কাছে হাতিয়ার যেটা যা প্রয়োজন সেই সব সামগ্রী কি আছে নাকি, সেগুলোও কি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে?
এখন পর্যন্ত আমাদের ওরকম ভাবে নেই, তবে যেহেতু চিন্তা ভাবনা হচ্ছে আস্তে আস্তে অ্যাড হচ্ছে। তবে আমাদের প্রতিদিন যেটা লাগে, আপনারা নিজেরাই কিছুদিন আগে আগুনের সময় দেখেছেন, আমাদের যে ক্রেন যেটা সিঁড়ি বিল্ডিং এর কাছেও মানে উপর পর্যন্ত যেতে পারে, সে সিঁড়ি নেই বাংলাদেশ, এটা তো অহরহ ঘটছে। আর ভূমিকম্প তো ওয়ান্স ইন এ ওয়াইল হবে, তার প্রস্তুতিটা তো ওইটা থেকে বোঝা যাচ্ছে, রিফ্লেকশন দেখা যাচ্ছে, আসলে আমাদের প্রস্তুতিটা এখনো ওরকম হয়নি।
তাহিদ, আমাদের কাছে কিন্তু হাতে খুব একটা সময় নেই, আমাদের আর 2 মিনিট আছে।
জি, আমাদের আমি আপা একটা ছোট প্রশ্ন করব, তার আগে
নামগুলো দেখো।
আমাদের আসলে অনেক দর্শক ফেসবুকে প্রশ্ন মন্তব্য করেছেন, তাদের সবার প্রশ্ন নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি।
প্রশ্ন না নিলেও আজকের আলোচনা থেকে নিশ্চয়ই তারা অনেক কিছু জানতে পেরেছে।
জুবায়ের চৌধুরী, সিদ্ধার্থ ভট্টাচার্য, শঙ্কর হালদার, অনেকের, সাইফুল ইসলাম, জয় মাঝি, গোলাম সারওয়ার,
সবাই মোটামুটি তাদের প্রশ্ন, আমার মনে হয় যে এই আলোচনা থেকে তাদের প্রশ্ন জবাব পেয়েছে।
আমি একটু আপা এক মিনিটের মধ্যে শুধু দুজনের কাছে, কারণ আপনারা দুজনই এমন অবস্থানে আছেন, আপনাদের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা অন্যরকম, কারণ আপনারা যখন একটা কথা বলেন সেটির গুরুত্ব অনেক বেশি।
জি,
আসামে 100 বছর আগে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং তাতে প্রায় 1.5 লাখ মানুষ মারা গেছে, এবং বাংলাদেশ সহ এই অঞ্চল ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা আমরা সবাই জানি। 100 বছর আবার হয়ে এসছে, আপনাদের সঙ্গে অনেক সংস্থার যোগাযোগ রয়েছে, কোন ধরনের আশঙ্কা কি খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন?
আমার মনে হয় না আমরা ঠিক বলতে পারবো কবে হবে, তো আশঙ্কা তো আছে, কখন ঘটবে এটা বলো।
আইনুল নিশাত, আপনি
একই কথা, কখন হবে এটা কোন বৈজ্ঞানিক ভাবে এটা বিশ্লেষণ করা যায় না, ব্যাখ্যাও দেওয়া যায় না। সেজন্য আমি শুধু একটা সেন্টেন্স বলবো যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রির ওয়েবসাইটে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পে যদি কোনো ভবন ধসে পড়ে তাহলে কি করতে হবে তার যথোপযুক্ত ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন দেওয়া আছে, যাদের পক্ষে সম্ভব তারা যদি যদি একটু দেখে নেন তাহলে আপৎকালীন ব্যবস্থাতে, আপৎকালীন অবস্থাতে তারা সঠিক ভূমিকা পালন করতে পারবে।
আমার মনে হয় যে জেলায় জেলায় গিয়ে এই সচেতনতা বাড়ানোরও একটা ব্যবস্থা করতে হবে। তো আজকে তো আমাদের হাতে সময় নেই, আমরাও আলোচনা করব এই নিয়ে আমাদের দুজন অতিথি, অধ্যাপক হাফিজা খাতুন এবং প্রফেসর আইনুল নিশাত, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তাহিদ,
আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।